হরে কৃষ্ণ। তো আজ এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা উৎসব দিবসে এই আপকার গার্ডেন ময়দানে এই মঞ্চে এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, সদীসজ্জন মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, তো আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে এবং ইস্কন আসানসোল মন্দির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিষ্যমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। আসানসোল অধিবাসী ভক্তবৃন্দ, আপনারা কতজন মায়াপুর ধামে গিয়েছেন? সিধা মায়াপুর ইস্কন মন্দিরে কতজন গিয়েছেন? প্রায় বললেই চলে সকলেই, অধিকাংশ। ধন্যবাদ। এবং যারা এখনো মায়াপুর ইস্কন মন্দিরে যাননি একটু হাত তুলবেন। এখনো যাননি, মুষ্টিমেয় কয়েকজন যাননি, তো আমি আমন্ত্রণ করব আসার জন্য। এবং যারা গিয়েছেন ধন্যবাদ জানাবো, এবং যারা আসেননি তাদের আমন্ত্রণ করব মায়াপুর ধামে আসার জন্য। কেননা এই নবদ্বীপ ধাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন ধাম। আজ সমগ্র বিশ্ববাসী এই নবদ্বীপ ধাম জানতে পেরেছেন, সমগ্র বিশ্বের মানুষ। আমরা নবদ্বীপ ধামের যে অন্তদ্বীপ রয়েছে সেখানে মায়াপুর নামক একটি গ্রাম রয়েছে, তো সেই মায়াপুর গ্রামে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দির, তো সেই মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে আমরা এই আসানসোলে এসেছি। এবং সেই মায়াপুর চন্দ্রোদয় মন্দির হচ্ছে সারা বিশ্বের প্রধান কার্যালয়। ইস্কন নাম সবাই শুনেছেন, তো ইস্কন একটা শর্ট শব্দ আমরা মনে করছি, এটা ঈশ্বর শব্দ থেকে এসেছে ইস্কন। ঈশ্বর উপনিষদ রয়েছে, তো সেই ঈশ্বর মানে ঈশ্বর শব্দ থেকে প্রভুপাদ, যিনি এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, এই পশ্চিমবঙ্গে যিনি আবির্ভূত হয়েছিলেন কলকাতা মহানগরীতে, অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী, যার আগের নাম ছিল অভয়চরণ দে, তিনি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যা আমরা শর্টে ইস্কন বলি। এখানে ইংরাজিতে লেখা হয়েছে ISKCON, আয়তে ইন্টারন্যাশনাল, এস তে সোসাইটি ফর, কে তে কৃষ্ণ, সিওএন কনতে কনসাসনেস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এ বাংলা অর্থ লেখা আছে এই ফ্লেক্সে লেখুন উপরে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তার মানে যে সংঘ আন্তর্জাতিকভাবে রয়েছে সেই সংঘ কি না কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যেখানে সমগ্র বিশ্ববাসী কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে রেখে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে। তো সেই সংস্থা প্রতিষ্ঠা করলেন এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের কলকাতা মহানগরীর ভগবানের একজন শুদ্ধ সেনাপতি ভক্ত, যার পূর্ব নাম ছিল অভয়চরণ দে, যার বাবার নাম ছিল গৌরমোহন দে। তো সেই গৌরমোহন দের পুত্র অভয়চরণ দে, যিনি পরবর্তীকালে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শিষ্য রূপে বরণ করলেন, তার দীক্ষা নাম হয়েছিল অভয়চরণারবিন্দ দাস অধিকারী। তিনি গৃহস্থ ছিলেন, যদিও যুবক অবস্থায় পড়াশোনার সময় তার গুরুদেব আদেশ করেছিলেন কলকাতা উল্টোডঙ্গা গৌড়ীয় মঠে, যখন এই অভয়চরণ যুবক পড়াশোনা করছিলেন স্কটিশ চার্চ কলেজে, নেতাজি সুভাষচন্দ্র বোসের নিচু ক্লাসে পড়াশোনা করছিলেন। আর এই অভয়চরণ সেই কলেজ থেকে তার এক বন্ধুর আমন্ত্রণে তিনি উল্টোডাঙ্গা গৌড়ীয় মঠে গিয়েছিলেন বিদগ্ধ পণ্ডিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি 64 গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই অভয়চরণকে প্রথম সেই গৌড়ীয় মঠে দর্শন করলেন। প্রথম যখন তিনি ভাগবত সভায় গিয়ে বসলেন প্রথমেই, তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ইঙ্গিত করেছিলেন এই যুবককে যে তোমার মতো যুবকের কর্তব্য সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করা। কোনোদিন পরিচয় ছিল না, তিনি কি করেন কোথায় বাড়ি জানেন না, কিন্তু এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ত্রিকালজ্ঞ বিদগ্ধ পণ্ডিত, যিনি দিল্লি বোর্ড থেকে সরস্বতী উপাধি পেয়েছিলেন এবং সূর্য সিদ্ধান্ত রচনা করেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি হচ্ছেন ব্রিটিশের সময় কেদারনাথ দত্ত, যিনি ছিলেন ব্রিটিশের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট নদিয়া জেলাতে, এবং উড়িষ্যা রাজ্যে পুরী জেলাও ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে, কে এন দত্ত, ব্রিটিশের সময়ে ছিলেন এই কে এন দত্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট পুরীতে। তিনি ছিলেন শুদ্ধ বৈষ্ণব, সরকারি উচ্চ কর্মচারী থাকা সত্ত্বেও তিনি ছিলেন শুদ্ধ বৈষ্ণব, এবং তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন একজন শুদ্ধ ভক্ত রূপে তার পুত্র, তাই সেই ভক্তিবিনু ঠাকুরের পুত্র রূপে বিমলা প্রসাদ, যার নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি হচ্ছেন পরবর্তীকালে এই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব, যিনি যুবক অবস্থায় তিনি পরিচিত হয়েছিলেন, আগে পরিচয় ছিল না, কিন্তু সেই বিদগ্ধ পণ্ডিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি কে এন দত্ত, যিনি বৈষ্ণব ভক্তিবিনু ঠাকুর নামে পরিচিত, ব্রিটিশের সময় যার নাম কে এন দত্ত, তো তারই পুত্র তিনি জানালেন এই অভয়চরণকে ভাগবত সভায় যে তোমার মতো যুবকের কর্তব্য চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। 500 বছর পূর্বে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি হচ্ছেন অভিন্ন কৃষ্ণ, যিনি স্বয়ং অবতারী, স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু। তো তাঁরই এই ভবিষ্যৎবাণী প্রচারের জন্য এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই অভয়চরণকে তিনি আদেশ করলেন, যদিও পরিচয় ছিল না। কেন? উনি জানতে পেরেছিলেন এই যুবকের মধ্যে তিনি দেখতে পাচ্ছিলেন যে ইনি সার্থক করতে পারবেন, যদিও আমরা ভবিষ্য পুরাণে এবং চৈতন্য মঙ্গল গ্রন্থে দেখি, ভবিষ্য পুরাণে বর্ণনা করা হয়েছে ভগীরথ, আমরা জানি ভগীরথ গঙ্গাকে আনয়ন করলেন এই মর্ত্যমণ্ডলে, আজকে তিথিতেই ভগীরথ এই গঙ্গাকে আনয়ন করেছিলেন মর্ত্যমণ্ডলে। ভগীরথ আমরা সবাই জানি সগর বংশের পুত্র, তার পিতৃব্যদের উদ্ধারার্থে তিনি গঙ্গার আরাধনা করেছিলেন। তো এই অক্ষয় তৃতীয়া দিনে গঙ্গা মাতা তিনি অবতরণ করেছিলেন ভগীরথের আমন্ত্রণে। তো গঙ্গা মাতা যখন আবির্ভূত হয়েছিলেন তখন ভগীরথকে তিনি জানতে চাইলেন যে আমি যখন নদী রূপে প্রকট হব আমার যে স্রোতের বেগ সেটা কে ধারণ করবে? গঙ্গামাতা স্বয়ং তার রূপ রয়েছে, তিনি রূপে প্রকটিত হয়েছেন ভগীরথের সামনে এবং জানালেন আমি যখন নদী রূপে প্রকটিত হব এবং আমার যে বেগ কে গ্রহণ করবে, কে ধারণ করবে? কেন এই বেগটা যদি নিম্নগামী হয়ে যায় তাহলে তোমার বিফল হবে আরাধনা। তো সেজন্য পরবর্তীকালে ভগীরথ তিনি বিষ্ণুর আরাধনা করেন এবং বিষ্ণু তিনি আদেশ করলেন ভগীরথকে শিবের আরাধনা করতে। তো শিব তিনি প্রকটিত হলেন এবং তিনি গ্রহণ করলেন ভগীরথের ইচ্ছা যে আমি এই বেগ গ্রহণ করব। তখন শিবজি তার জটার দ্বারা এই গঙ্গার বেগকে ধারণ করেছিলেন। পরে গঙ্গামাতা আর একটি প্রশ্ন করলেন ভগীরথকে, দেখো ভগীরথ আমি যখন নদী রূপে প্রকটিত হব, প্রবাহিত হব, কলিযুগে মানুষ অধর্ম আচরণ করবে, কলিযুগের মানুষ চারটি অধর্মের কাজ করবে, সেখানে জীব হত্যা করবে, দ্রুতক্রীড়া করবে, অবৈধ সঙ্গ করবে এবং নেশা করবে। এই যে অধর্ম পাপকর্ম কলিযুগের মানুষেরা করবে, তারা যখন আমার প্রবাহিত নদীতে স্নান করবে তখন তারা সেই পাপগুলি স্খালন করবে এই নদীতে, তখন আমি সেই পাপের ভার সহ্য করতে পারবো না। অতএব এই পাপের ভার কে সহ্য গ্রহণ করবে? তখন বিষ্ণু তিনি জানালেন গঙ্গা মাতাকে, তিনি বলেন আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আবির্ভূত হবে যে সমগ্র বিশ্বে বৈষ্ণব তৈরি করবে, আর সেই সব বৈষ্ণবেরা তোমার নদীতে স্নান করবে এবং এই সমস্ত পাপীদের পাপকে তারা গ্রহণ করবে এবং তোমাকে পবিত্র করে রাখবে সর্বদা। এ হচ্ছে ভগবানের কথা ভগীরথের প্রতি, যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আবির্ভূত হবে যে সমগ্র বিশ্বে বৈষ্ণব তৈরি করবে। তো এখন যদি আমরা বিচার করি তো ভগবান বিষ্ণুর কথা ভবিষ্য পুরাণে হাজার হাজার বছর পূর্বে লিপিবদ্ধ আছে। তো সেই শুদ্ধ সেনাপতি ভক্ত কে, যিনি সমগ্র বিশ্বে বৈষ্ণব তৈরি করলেন, যা আমরা চৈতন্য মহাপ্রভু 500 বছর পূর্বে আবির্ভূত হয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো এই বিদগ্ধ পণ্ডিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বুঝতে পেরেছিলেন যে এই সেই ব্যক্তি যিনি ভগবান বিষ্ণুর শুদ্ধ ভক্ত, সেনাপতি ভক্ত, যে সমগ্র বিশ্বে বৈষ্ণব তৈরি করতে পারবে। তাই তিনি বুঝতে পেরেছিলেন, সেই যুবককে দেখেই তিনি তাকে জানিয়ে দিলেন, ইঙ্গিত করলেন তোমার মতো যুবকের কর্তব্য সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করা। তো ভাগবত ধর্ম মানে হচ্ছে জীবের ধর্ম, যেটাকে বলা হয় সনাতন ধর্ম। আজকাল অনেক মানুষের সনাতন ধর্মের প্রতি ভুল ধারণা রয়েছে, কি না মনে করে হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম। এটা বৈদিক শাস্ত্রের কথা নয়, এটা পেকুলেশন, মেন্টাল পেকুলেশন, মনকল্পিত কথা, যে হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম, মুসলমান ধর্ম মানে সনাতন ধর্ম, কেউ বলে খ্রিস্টান ধর্ম মানে সনাতন ধর্ম। না, শাস্ত্রে এইগুলির নামই নেই, খ্রিস্টানের নাম নেই, মুসলিম নাম নেই, হিন্দু নামই নেই, কিন্তু আমরা এই ধর্মের নামে সমাজে বর্তমান প্রতারণা করছি। গোস্বামীরা জানান যে পৃথিবীতে আছে যত ধর্ম, ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে, চিটিংবাজি ধর্ম, প্রতারণার ধর্ম। তাই জন্য শাস্ত্রে যেগুলি নেই, তাই শিল রূপ গোস্বামী ষোল গোস্বামীর অন্যতম, তিনি জানালেন যে স্মৃতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকি হরির ভক্তি উৎপাত এব কল্পতে। যারা শাস্ত্রকে বাদ দিয়ে যে ধর্মের কথা বলবে, সেই সব ধর্ম হবে সমাজের উৎপাতের কারণ। তাই আজ সমগ্র বিশ্বে এইভাবে আমরা হিন্দু নামে, মুসলমান নামে, খ্রিস্টান নামে, যা স্মৃতি স্মৃতি পুরাণ শাস্ত্র ইত্যাদিতে তার গন্ধই নেই, নামই নেই। আর তাই এই হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটাকে আমরা সম্প্রদায় বলে, তাই সারা বিশ্বে যুদ্ধ বাঁধাচ্ছে, এটা ধর্ম নয়। তাই গোস্বামীরা বলেন এটা উৎপাত এব কল্পতে, তাই উৎপাত সৃষ্টি হয়, যুদ্ধ লাগে। কিন্তু ভাগবত শাস্ত্র ইত্যাদিতে জীবের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ কি? না নিত্য, নিত্য ধর্ম। জীবের নিত্য ধর্ম কি? জীব হচ্ছে ভগবানের অংশ। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন পঞ্চদশ অধ্যায়ে সপ্তম নম্বর শ্লোকে, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে আমার অংশ, সে হচ্ছে নিত্য, আমার সনাতন। সনাতন মানে নিত্য। যেহেতু ভগবান হচ্ছে নিত্য, তাই তার অংশ জীব আত্মা, সেও নিত্য। তাই জীবাত্মাকে বলা হয়েছে অংশ, বিভিন্নাংশ। ভগবান হচ্ছে আমার অংশ, তাই জীবাত্মা ভগবানের অংশ। তাই অংশের কর্তব্য অংশের সেবা করা, এটা হচ্ছে তার ধর্ম। তাই সনাতন ধর্ম মানে জীবের ধর্ম, যা জীব হচ্ছে ভগবানের অংশ, তাই জীবের কর্তব্য পরমেশ্বর ভগবানের সেবা করা। তো সেটা মানুষ ভুলে গিয়ে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা চিৎকার করে, প্রতারণা করছে। তো এই ধর্মের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি? না ধর্মং মূলহি ভগবান। ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবানকে জানা, অন্য কিছু নয়। কেন? না জীব হচ্ছে ভগবানের অংশ, তাই অংশের কর্তব্য অংশের সাথে যুক্ত থাকা। যেমন আমার এই শরীরের অংশ হচ্ছে হাত পা, কিন্তু আমার এই অংশ হাত পা যদি আমার শরীরের সাথে যুক্ত না থাকে, তাহলে হাত পায়ের কোনো মূল্য নেই। ঠিক তেমনি এই জগতে অনেক কিছু ভগবানের অংশ, আমরা জীব আত্মা দেবদেবীরা সবাই ভগবানের অংশ, কিন্তু আমরা যখন ভগবানের সাথে যুক্ত না থাকি, তাহলে আমরা আমাদের কোনো সত্তা নেই। আমরা সর্বদা দুঃখে জর্জরিত হব, মারামারি করব, হিংসা করব। কেননা নিজে সুখী হওয়ার জন্য চেষ্টা। হাতটা যদি শরীর থেকে যায়, সুখী হতে পারবে? কোনোদিন সুখী হতে পারবে না। তাই জন্য এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত, তাই তিনি এই ভাগবত ধর্ম, জীবের ধর্ম সমগ্র বিশ্ববাসীতে শিখালেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবান হচ্ছেন জগন্নাথ, জগতের নাথ, তো তার অংশ আমরা। তাই প্রভুপাদ প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। যে সংস্থা সমগ্র বিশ্বব্যাপী রয়েছে, তার উদ্দেশ্য কি? না কৃষ্ণকে ভাবনায় ভাবিত হওয়া। আমরা ভুলে গেছি, তার চিন্তাতে থাকলে পরে তখন আমরা সুখী হব। তাই নিজের মঙ্গলের জন্য ভগবানের চিন্তা করা, ভগবানের সেবা করা, তার আশ্রয়ে যাওয়া, অংশের কর্তব্য অংশের সাথে যুক্ত থাকা, তার নিজের মঙ্গলের জন্য। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তিনি প্রথমেই আমেরিকায় গিয়েছিলেন 1965 সালে, এবং সেখানে একটি পার্কের মধ্যে বসে কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ हरे रामा हरे रामा राम रामा हरे हरे। এই মহামন্ত্র কলিযুগের যুগধর্ম ভগবান নাম থেকে অভিন্ন, ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই শিল প্রভুপাদ তিনি এই মহামন্ত্র যুগধর্মকে তিনি প্রতিষ্ঠা করলেন। প্রথমে আমেরিকায় গেলেন জলদূত জাহাজে। কেন তিনি আমেরিকায় গেলেন? তিনি প্রথমেই এই ভারতবর্ষে প্রচার করার চেষ্টা করেছেন। তো ভারতবাসীরা ভাবছে যে আমরা ধর্ম মানি, আমরা ধর্ম জানি। তারা কি ধর্ম জানে? না হিন্দু মুসলিম খ্রিস্টান, আর এর ঊর্ধ্বে কিছু জানে না। তাই প্রভুপাদ দুঃখিত হলেন যে এই ভারতবর্ষে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, আর ভারতবাসীরা তারা ভগবানকে ভুলে গিয়ে তারা অন্য ধর্ম আচরণ করার চেষ্টা করছে। তাই প্রভুপাদ চিন্তা করলেন, আবার তিনি দেখলেন ভারতীয়রা বিশেষ করে আমেরিকার লোকেদের প্রতি আসক্ত হচ্ছে, আমেরিকার টেকনোলজি তাদের আচার আচরণের প্রতি আসক্ত হচ্ছে। তখন প্রভুপাদ ভাবলেন আমেরিকার লোককে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত করে তোলা যায় তাহলে ভারতবাসীরা লজ্জিত হবে, আর তখন কৃষ্ণ গৌরাঙ্গের আরাধনা করবে। এ ছিল প্রভুপাদের চিন্তাধারা। তাই প্রভুপাদ আমেরিকায় জলদূত জাহাজে গেলেন, আর সেখানে পার্কে বসেই এই মহামন্ত্রই কীর্তন করলেন। সেই সময় আমেরিকার ছেলেমেয়েরা তারা হিপ্পি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবা মার প্রতি বীতশ্রদ্ধ হয়েছে, দেশের সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়েছে। কি করে সুখ পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে তার অন্বেষণ করছে। দেখুন আমেরিকার মতো ছেলেমেয়েরা তাদের কি অভাব আছে, তারা সুখের জন্য, আনন্দের জন্য, শান্তির জন্য হিপ্পি হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে, বাবা মার প্রতি বীতশ্রদ্ধ হয়েছে, বৈজ্ঞানিক উন্নতির প্রতিও বীতশ্রদ্ধ এবং সরকারের প্রতি বীতশ্রদ্ধ, তারা হিপি হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় সুখ হবে? তখন প্রভুপাদ একা একা বসে তিনি মস্তক মুণ্ডিত, কপালে তিলক, কণ্ঠে মালা, গলাতে একটা জপমালা, আর করতাল আর ডুগডুগি রয়েছে, সেখানে তিনি এই হরিনাম কীর্তন করে যাচ্ছেন। তখন সেখানকার ছেলেমেয়েরা এই প্রভুপাদকে দেখে তার চারিদিকে এসে বসেছে, এবং তাদের কাছেও মিউজিক যন্ত্র ছিল, তারাও তালে তালে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করে। তো এই হরিনাম কীর্তন করার ফলে তাদের মধ্যে প্রশ্ন করার সুযোগ এসেছিল এই প্রভুপাদের কাছে। তখন তারা জিজ্ঞাসা করেছিল, স্বামীজি আপনি কোথা থেকে এসেছেন? তখন প্রভুপাদ বললেন, আমি ভারতবর্ষ থেকে এসেছি। কেন আপনি এসেছেন? না আমি তোমাদের মতো ব্যক্তিকে কিছু দান করতে এসেছি। তখন সবাই হাসতে শুরু করেছে, আপনি আমেরিকায় এসেছেন দান করতে, এ তো হাস্যস্কর ব্যাপার। আপনার ভারতবর্ষ থেকে অনেক সাধুরা এসেছে, যোগীরা এসেছে, কেউ নিজেকে ভগবান বলে দাবি করেছে, কেউ নিজেকে যোগী বলে জলে হেঁটে গিয়েছে, আবার কেউ এখানে টাকা পয়সা নিয়ে গেছে, কেউ মেয়ে নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে ভেলকিবাজি দেখিয়ে, কিন্তু আপনি বলছেন দিতে এসেছেন ভারতবর্ষ থেকে, এটা তো হাস্যস্কর ব্যাপার। আপনার ভারতবর্ষ থেকে কেউ আসেনি কিছু না নিয়ে যেতে, আপনি বলছেন দিতে এসেছেন। বলেন, হ্যাঁ আমি দিতে এসেছি, আমি নিতে আসিনি। তখন সবাই আশ্চর্য হয়ে গেল, তাহলে আপনি কি দিবেন, আমাদের কি অভাব আছে? আমাদের বৈজ্ঞানিক উন্নতি রয়েছে, বিভিন্ন টেকনোলজি রয়েছে, ধন সম্পদের ঐশ্বর্য রয়েছে, আমাদের বাড়ি গাড়ির কোনো অভাব নেই, তা আপনি আবার কি দিবেন? তখন শিল প্রভুপাদ বললেন, তোমাদের যদি কোনো কিছু অভাব নেই, তোমরা হিপ্পি হয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদের দেশের লোক, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ঘুমের ট্যাবলেট না খেয়ে ঘুমাচ্ছে না কেন? লক্ষ লক্ষ ছেলেমেয়েরা সুইসাইড করছে কেন? কোন দোষে, কোন অভাবে? তোমাদের যদি কিছু অভাব নেই, কেন তোমরা হতাশা উৎকণ্ঠা হয়ে ঘুরে বেড়াচ্ছ? তোমরা কি সুখী আছো? তখন তারা বলল, আমরা যখন চুরস, গাঞ্জা এগুলি গ্রহণ করি তখন আমরা বোধ হয়ে পড়ে থাকি, আর তখন আমরা আমাদের দুঃখের কথাটা ভুলে যাই, তখন আমরা মনে করি সুখে আছি। তো তাহলে আমরা সুখকে কি মনে করি? সুখ শব্দের অর্থ আমরা এইখান থেকে বুঝতে পারি যে দুঃখের একটু নিবৃত্তিকেই আমরা সুখ মনে করি, তো এই বিদেশিরা, এই আমেরিকার ছেলেমেয়েরা, তারা এটা বলল যে আমরা যখন আমরা চুরস গাঞ্জা খেয়ে বুধ হয়ে পড়ে থাকি তখন আমরা আমাদের দুঃখের কথাটা ভুলে যাই, কিন্তু যখন আবার এই নেশাটা কেটে যায় আবার হতাশা উৎকণ্ঠা উদ্বেগে আমরা আচ্ছন্ন হয়ে যাই। তার মানে বর্তমান মানুষ সুখ পাওয়ার জন্য তারা কত কিছু উদ্ভাবন করেছে, একটু দুঃখকে নিবৃত্তি করার জন্য তারা কি করছে, বৈজ্ঞানিক উন্নয়ন করছে, বিভিন্ন বিল্ডিং বানাচ্ছে, ভালো গাড়ি আনছে, সুন্দর স্ত্রী বিয়ে করছে, কালারিং টিভি নিচ্ছে, একটু দুঃখকে মোচন করবে, আর মদ গাঁজা চুরস গ্রহণ করে একটু নিবৃত্ত হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আবার হতাশায় উৎকণ্ঠায় উদ্বেগ হচ্ছে। সেটা মানুষ বুঝতে পারছে না, বর্তমান সমাজে মানুষ বুঝতে পারে না কেন আমি হতাশা উৎকণ্ঠা উদ্বেগ। তাই এই বিদেশিগুলি থেকে প্রমাণিত হয় শিল প্রভুপাদ তাদেরকে বুঝিয়ে দিলেন ইন্দ্রিয় সুখের সমস্ত সামগ্রী, বৈজ্ঞানিক উন্নতি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সুন্দর স্ত্রী, যাই থাক না কেন, কোনোটাই আমাদের হতাশা উৎকণ্ঠা উদ্বেগকে মুক্ত করাতে পারে না, কোনোটাই আমাদের সুখ শান্তি আনন্দ দিতে পারে না। আপনারা বুকে হাত দিয়ে বলুন যে আপনারা যা আছে ইন্দ্রিয় সুখের বস্তু সেগুলি দিয়ে আপনি সুখী আছেন, আনন্দে আছেন? কেউ এখানে নেই বুকে হাত দিয়ে বলতে পারবেন সাহস করে যে আমি এই সব নিয়ে আমি সুখে শান্তিতে আছি, কেউ নেই। আমাদের বৈজ্ঞানিক উন্নতি, আমাদের রাজনৈতিক উন্নতি, বিভিন্ন দলের বৃদ্ধি এবং দেশের কত ভাগ আমরা রাজনৈতিক দল তৈরি করছি সমাজকে শান্তি প্রতিষ্ঠা করতে, রাষ্ট্রসংঘ তৈরি করছি দেশকে শান্তি প্রতিষ্ঠা করতে, কোথায় তার চাবিকাঠিটা? বর্তমান সমাজের মানুষ, বিশ্ববাসী জানে না, কিন্তু ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিলেন এই ইসকন প্রতিষ্ঠা করার মাধ্যমে, সে যেন ইসকনের ফুল ফর্ম সেখানে তার কর্তব্য, তার উদ্দেশ্য, তার লক্ষ্য সেখানে রয়েছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। কেন আমরা এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হব? আমরা একটু আগে শুনছিলাম জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ভগবদ্গীতায় শিক্ষা অনুসারে জীব হচ্ছে ভগবানের অংশ, তাই অংশের কর্তব্য অংশের সেবা করা। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অত এ মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমাদের ভুলার দুঃখের কারণ আমরা আমাদের প্রভুকে ভুলে গেছি, তাই সেটি হচ্ছে দুঃখের কারণ। তো প্রভুপাদ সে আমেরিকার ছেলেমেয়েদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন, আর তাদের কি দিলেন না, তিনি রন্ধন করে প্রসাদ দিলেন, ভাত ডাল দিলেন না। অনেক লোক ভাত ডাল বিতরণ করতে বলে, গরিবদের ভাত ডাল দাও, কিন্তু সেটি পাপ, একটা জীব হত্যা হয়, পাপ কর্ম। কিন্তু শিল প্রভুপাদ গীতা থেকে শিখালেন যিনি সৃষ্টিকর্তা, এই জগতের মালিক, তিনি কিভাবে আমরা সুখী হব তিনি জানিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, আমরা কি করে সুখী হব তিনি জানেন। কোন যন্ত্র বের হয় তো তার জন্য একটা ম্যানুয়াল বুক দেওয়া হয়, তো সেই যন্ত্রটি অপারেট করার জন্য সে ম্যানুয়াল বুকের অনুসরণ করতে হয়। আমরা নিজে নিজে অপারেটিং করে সেই যন্ত্রকে ঠিক করতে পারি না, তো সেজন্য ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, তার ম্যানুয়াল বুক দিয়েছেন কি করে জীব সুখী হবে। তাই জন্য গীতা ভাগবত তিনি দিয়েছেন এই দেহরূপক যন্ত্রটি কিভাবে সুন্দর পরিচালিত হবে। যেমন আপনারা টিভি পরিচালনা করেন তার ম্যানুয়াল বুক অনুসারে, যে কোনো যন্ত্র, আর এই দেহকেও কৃষ্ণ গীতায় বললেন এটা যন্ত্র, এই দেহটা একটা যন্ত্র, তো এর মধ্যে ড্রাইভার রয়েছে আত্মা, এই আত্মা না থাকলে এই দেহ কোনো কাজ নেই, কোনো মূল্য নেই, এই যন্ত্রটা এক অকেজ হয়ে যাবে। আমাদের কাছে হয়তো 200 কোটি টাকার 100 কোটি টাকার কোনো বাড়ি থাকতে পারে বা গাড়ি থাকতে পারে, কিন্তু সেই গাড়িতে যদি ড্রাইভার না থাকে ওটা এখানে থাকলেও তার কোনো মূল্য নেই, হ্যাঁ 1 কোটি টাকার গাড়ি থাকলেও তার কোনো মূল্য নেই, মূল্য যখন তার মধ্যে ড্রাইভার বসবে, ড্রাইভার পরিচালনা করবে, চালাবে, এবং কেউ যখন তার মধ্যে গিয়ে বসবে গাড়ির মধ্যে, তখন ওই গাড়ির মূল্য, নাহলে ওই গাড়ির কোনো মূল্য নেই। ঠিক তেমনি আমাদের এই দেহের কোনো মূল্য নেই, যতদিন আত্মা না থাকে। তো সেজন্য আত্মা হচ্ছে ভগবানের অংশ। তো এটিকে উপলব্ধি করার উপায় হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন আর প্রসাদ সেবা, যা আজ সারা বিশ্ববাসী এটি বুঝতে পেরেছে। তো সে আত্মজ্ঞান লাভ করা প্রয়োজন। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছিলেন, এক সময় এক রাষ্ট্রপতি, কোন এক দেশের রাষ্ট্রপতি, তিনি তার সেক্রেটারি চাকরকে নিয়ে তার গাড়ি করে যাচ্ছিলেন। তো রাস্তাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো, রাষ্ট্রপতি স্পট ডেড হয়ে গেলেন, চাকর আর সেক্রেটারি ছটপট করছে। আপনারা বলুন কাকে হসপিটালে নিয়ে যাবেন, কাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে? আপনাদের থেকে জানতে চেয়েছি কাকে হসপিটালে নেওয়া হবে। হ্যাঁ, যারা ছটপট করছে, তাহলে রাষ্ট্রপতিকে নেওয়া হবে না? কেন রাষ্ট্রপতিকে কেন নেওয়া হবে না? তাহলে এই দেহের মূল্য নেই, রাষ্ট্রপতি পদের কোনো মূল্য নেই। তার মধ্যে যে ড্রাইভার আত্মা, যেটি ভগবানের অংশ, যে এই শরীরকে চেতনময় করে তুলেছে, আজ আমরা এখানে এসেছি, বসেছি, হেঁটে এসেছি, নাচছি, গান করছি, যে ড্রাইভার আত্মা সেই পরমাত্মার অংশ, চেতন চেতনা নাম, সমস্ত চেতনা সেই পরম চেতনময় পুরুষ ভগবান তার থেকে আসছে, যার ফলে এই দেহেতে চেতনা রয়েছে, সেটি হচ্ছে আত্মা। জীব আত্মা পরমাত্মা, পরমাত্মা হচ্ছেন ভগবান, যিনি এক বহুনাং যো বিদধাতি কামান, যিনি একা সকলের কামনা পূরণ করেন, যিনি একা সকলকে পরিচালনা করেন, তিনি হচ্ছেন পরমাত্মা। তাই তাকে বলা হয় ভগবান, গড, আল্লাহ, আমরা ভাষায় এভাবে বলি। তাই আমাদের মূল্য তখনই এই আত্মার জন্য। তো সেই আত্মতত্ত্ব জ্ঞান শ্রীল প্রভুপাদ সমগ্র বিশ্ববাসীকে দিলেন। কি করে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই ষোলো নাম ৩২ অক্ষর এই মহামন্ত্র যুগ ধর্ম, ধর্ম মানে আইন। তো এই কলিযুগের আইন হচ্ছে ভগবান নাম রূপে এসেছেন। তো এই নাম করা, ভগবানের সাথে সাক্ষাৎ করা একই জিনিস, ভগবানের নামে এত শক্তিশালী। সেজন্য এই নাম যে কোনো ব্যক্তি করতে পারে, যা আজ সে খ্রিস্টানগুলি, মুসলিমগুলি, আমেরিকার, পাকিস্তানের লোক, আফ্রিকার লোক, যা ছিল প্রভুপাদ থেকে এই হরিনাম, এই শাস্ত্রের যে কলিযুগের যুগধর্ম এই মহামন্ত্র তিনি গুরুরূপে আচার্য রূপে আচরণ করে তিনি শিখালেন, যা আজকে সেই সব মানুষেরা করে তাদের হৃদয়ের আয়নাতে দেখতে পেয়েছে যে এই দেহটা আমি নয়। এই দেহের পরিচয় মানে যুদ্ধ, এই দেহের যে পরিচয় সমাজে যুদ্ধের পরিচয়। আপনারা দেখুন, যদি আমি বলবো কোনো রাজনৈতিক দলের পরিচয় দিব দেহেতে, তাহলে কি হবে, অন্য দলের সাথে যুদ্ধ হবে। যদি আমরা পরিচয় দিব এই তথাকথিত ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান, তাহলে সেখানে যুদ্ধ বাঁধছে। তো এইভাবে সমগ্র বিশ্বে দেহাত্ম বুদ্ধিতে পশুর মতো যুদ্ধ হচ্ছে। সমাজে আমরা সবাই বলছি আমরা ভাই ভাই, আমরা প্রত্যেকেই ভাই, মানুষ সবাই বলছি, কিন্তু কেন এত যুদ্ধ, কেন এত বৈষম্য? না, আমরা আত্মজ্ঞান লাভ করিনি, আমরা দেহাত্ম বুদ্ধিতে রয়েছি। সেই জন্য এই দেহাত্ম বুদ্ধি মানে ডিওয়ালিটি, দ্বৈতভাব রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, যে ওই পাড়ার লোক আমার শত্রু, এই পাড়ার লোক আমার মিত্র, এ ধনী এ গরিব, এ মূর্খ এ শিক্ষিত। এই যে দ্বৈতভাব, ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন ডিওয়ালিটি, তাই যুদ্ধ লাগছে। তো এই দ্বৈতভাব থেকে মুক্ত হওয়ার উপায় ছিল প্রভুপাদ, এই জন্য তিনি এই কৃষ্ণ নাম দিলেন। কৃষ্ণ নাম করার মাধ্যমে আজ আফ্রিকার লোক পর্যন্ত, যারা গো রক্ত খেত, গো মাংস খেত, মানুষ মানুষকে খেত, তারাও পর্যন্ত বুঝতে পেরেছে যে এই দেহ আমি নই, এই দেহটা অনিত্য, তারাও বুঝতে পেরেছে। কিন্তু আমরা ভারতবাসী হিসাবে, বিশেষ করে বঙ্গভূমিতে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, স্বয়ং কৃষ্ণ অবতারই, তিনি অবতার নন। অনেক লোক চৈতন্য মহাপ্রভুকে অবতার ভাবে, না, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ অবতারই। অবতার আর অবতারের মধ্যে পার্থক্য রয়েছে। অবতারই যার থেকে সমস্ত অবতারগণ আসেন, তিনি অবতারী, অবতরণ করেন তার অবতার, যুগে যুগে ভগবান আসেন শাস্ত্রে সেটি প্রমাণ রয়েছে। যুগাবতার, মন্বন্তর অবতার, গুণাবতার, সক্তাবেশ অবতার, পুরুষা অবতার, লীলা অবতার, এভাবে বৈদিক শাস্ত্রে তাদের নাম রয়েছে, তাদের গুণাবলী রয়েছে, কার্যকলাপ রয়েছে, তাদের আবির্ভাবের স্থান রয়েছে, বাবা মার নাম রয়েছে, কোথায় তারা আসবেন যুগে যুগে সেসব রয়েছে। এমন নয় যে কোনো ব্যক্তিকে আমরা ভগবান বলবো। তাই যারা যে কোনো ব্যক্তিকে ভগবান বলে তারা আসুরিক চিন্তাধারায় রয়েছে, তারা মূর্খ, তাদের বুদ্ধি কম। তো সেজন্য শ্রীল প্রভুপাদ তিনি সারা বিশ্ববাসীকে কেবল দুটি জিনিসের মাধ্যমে চেতনাকে মার্জিত করেছেন, হরিনাম আর প্রসাদ, কৃষ্ণকে নিবেদিত প্রসাদ। কেন? ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন যে সমস্ত কিছু আমার সম্পত্তি, অতএব তুমি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করতে পারো না। তাই এই শাক সবজি পত্র পুষ্প ফল মূল এগুলি আমার জিনিস, তো অতএব তুমি আমাকে দান করো। আর ভক্তরা এগুলি ভগবানকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করে, নাহলে এটাও জীব হত্যা। অনেক লোক বলে আমরা নিরামিষ খাই, ওটাও জীব হত্যা। কৃষ্ণ গীতায় বললেন সে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে আর সে চোর। সেজন্য আমরা অন্যের জিনিস যদি না বলে নিয়ে নেই তাহলে চোরি বলে, চোর বলে সাব্যস্ত হবে। তো সেজন্য এই জগতে আমাদের কোনো কিছু নয়। আমরা যদি একটু বুদ্ধিমান হই, সত্যিকারে যদি ভদ্র ব্যক্তি হই, তাহলে আমরা বিচার করব যে আমি যখন জন্ম হয়েছিলাম কি নিয়ে এসেছিলাম। প্রত্যেক যদি বিচার করেন আমরা নেকেট হয়ে এসেছি এবং নেকেট হয়েই যাব, কিছুই নিয়ে আসিনি। তাহলে এই মাঝখানে আমরা এত দ্বন্দ্ব করছি কেন? না, এই সম্পত্তিটি আমার বলে দাবি করার জন্য যুদ্ধ। এই জগতে যুদ্ধের কারণটা এটি, যেটা আমার নয় সেটা আমরা দাবি করছি এটা আমার। তাই দেখুন ভারতবাসী, আমেরিকা, আফ্রিকা, প্রত্যেকেই দেশ আমরা বলছি, তারপরে যুদ্ধ করছি, না না এই ভারত আমার, এই পাকিস্তান আমার, এই আমেরিকা আমার, কোনোটাই আমাদের নয়। আমরা তো নেকেট হয়ে এসেছি, এই সব কিছু ভগবানের। তাই উপনিষদে বলা আছে ঈশা বাস্যমিদম সর্বম যৎকিঞ্চা জগতং জগৎ, এই জগতে সব কিছু ভগবানের, ঈশ্বরের। গীতাতে কৃষ্ণ বললেন অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা। যারা বুদ্ধিমান তারা এই তত্ত্ব অবগত হন যে সব কিছু ভগবানের, আমার নয়। এই জন্য ভগবান শব্দটি এসেছে, গড শব্দটি এসেছে, আল্লাহ শব্দটি এসেছে। খ্রিস্টানরা বলে জি ও ডি গড, জি তে জেনারেটর, ও তে অপারেটর, ডি তে ডিস্ট্রয়ার, তার মানে সৃষ্টিকর্তা, অপারেটর, জি তে জেনারেটর সৃষ্টিকর্তা, ও তে অপারেটর পালনকর্তা, ডি তে ডিস্ট্রয়ার ধ্বংসকর্তা। এই জন্য খ্রিস্টানরা বলে গড এবং হিন্দুরা বলে ভগবান। তো সেই ভগবান শব্দের অর্থ একই, আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ মহান, যার সব কিছু। তো এই সমস্ত আরবিয়ান ভাষায় বা ইংরাজি ভাষায় আমরা বলছি, কিন্তু তিনি একজন ব্যক্তি, তার নাম রয়েছে, তো তিনি হলেন কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন তখন উনি হরিনাম করাছিলেন, সেখানে হিন্দু ছিল, মুসলিম ছিল, খ্রিস্টান ছিল। তো তখন তারা প্রভুপাদকে বলেছিল আপনি কি এখানে হিন্দু বানাতে এসেছেন ভারতবর্ষ থেকে? প্রভুপাদ বলেন আমি হিন্দু বানাতে আসিনি, কি মুসলিম বানাতে আসিনি, কি খ্রিস্টান বানাতে আসিনি। আমরা প্রত্যেকেই এই দেহের মধ্যে যে আত্মা, সেই পরিচয় না থাকার জন্য আমরা এটা বানাচ্ছি। তো সেজন্য আমি এসেছি এখানে আমাদের চেতনার উদ্বুদ্ধ করাতে, যে আমরা হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, আমরা ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি নয়, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক নয়, আমরা কেবল স্বপ্ন দেখছি। তাই এই জগতের দ্বন্দ্বকে যদি মুক্ত করতে চাই আমরা, তাহলে মনুষ্য জীবনে আমাদের কর্তব্য রয়েছে ভগবানের আরাধনা করা। সেটি অত্যন্ত সহজ, বিশেষ করে আজকের দিনে এই অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা উৎসব, আজকের দিনে যারা সূচনা করবেন এই অক্ষয় তৃতীয়াতে, শাস্ত্রে বলা হয় এই শুক্লা অক্ষয় তৃতীয়া যে শুরু হয়েছে আজকের দিনে সত্যযুগ, এবং আজকের দিনে অনেক পবিত্র কার্যকলাপ সমাজে গঠিত হয়েছে। যেমন পরশুরাম ভগবানের ষষ্ঠ অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন আজকে দিনে। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই দ্বাপর যুগে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ দুঃশাসন করছিল সেই কুরুসভার সমস্ত গুরুজনদের সামনে, তো সেই আজকে দিন ছিল আর যেখানে দ্রৌপদী মাতা তিনি দু হাত তুলে কৃষ্ণের চরণে সমর্পণ করলেন, এই দেহটা তোমার। কিন্তু উনি প্রথমেই ভেবেছিলেন আমার স্বামীরা রক্ষা করবে, গুরুজনেরা রক্ষা করবে, আত্মীয় স্বজনেরা রক্ষা করবে এই দুঃশাসন দুষ্ট আচরণ থেকে। দুঃশাসন বিবস্ত্র করতে চেয়েছিল দ্রৌপদীকে, কিন্তু দ্রৌপদী তিনি সকলের আশ্রয় নিলেন, গুরুজনদের এবং অর্জুন আদি বড় যুদ্ধাগণের কাছে, যুধিষ্ঠির মহারাজ আদি তাদের কাছে, ভীষ্মদেবের কাছে, কিন্তু কেউ তাদেরকে রক্ষা করেননি, রক্ষা করতে পারেননি। তখন দ্রৌপদী ভেবেছিলেন আমি নিজেকে রক্ষা করব। তখন উনি দুই হাত ধরে বস্ত্র রক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। পরে চিন্তা করলেন এক হাতে ভগবানকে ডাকব আর এক হাতে আমি নিজে রক্ষা করব, তাও পারেননি। কিন্তু যখন উনি চিন্তা করলেন যে আমার এটা সম্ভব নয় নিজের পক্ষে, এই দেহাত্ম বুদ্ধিতে আমি ভাবছি আমি রক্ষাকর্তা না, তখন উনি যখন দু হাত উপরে তুলে বললেন প্রভু এই দেহটি তোমার, এটা যখন উনি সারেন্ডার করলেন তখন কুটি বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করেছিলেন। অতএব এই জগতে আমাদের কেউ আশ্রয় দিতে পারে না, এই জগতে একমাত্র আশ্রয়দাতা ভগবান। তাই জন্য আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে করছি, তার আপনি আশ্রয়দাতা, দয়া করে আমাকে আশ্রয় দিন, আমাকে পরিচালনা করুন, আমাকে বিভিন্ন জাগতিক বিষয় যে দিয়ে যে ভুলিয়ে আছি আমি সেখান থেকে আমাকে মুক্ত করুন, উদ্ধার করুন এবং আমাকে শুদ্ধ সেবা দিয়ে তোমার ভক্তি দিয়ে আমাকে পালন করুন, এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এটি যখন আমরা বুঝতে পারি, তাই দ্রৌপদী মাতা থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি। এই জগতে আমাদের রাজনৈতিক নেতারা রক্ষাকর্তা নয়, বৈজ্ঞানিকরা রক্ষাকর্তা নয়, আমাদের পিতামাতা রক্ষাকর্তা নয়, দেশের সমাজের কেউ রক্ষাকর্তা নয়, আত্মীয় স্বজনের রক্ষাকর্তা নয়, এমনকি দেবতারা পর্যন্ত রক্ষাকর্তা নয়। সেজন্য সমস্ত কিছু যার থেকে এসেছে, যিনি সকলকে সৃষ্টি করেছেন সেই গড আল্লাহ ভগবান তিনি হচ্ছেন একমাত্র রক্ষাকর্তা, এই জগতে অন্য কেউ নয়। তাই আমরা তাকে বাদ দিয়ে সবাইয়ের কাছে দৌড়াচ্ছি, তাই আমাদের কেউ রক্ষা করতে পারে না। তো সেজন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা, তা বারবার এই জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া অভ্যাস করা, এই ভগবত আরাধনা। এখানে দেখুন আমরা যারা বসে আছি আমাদের যে দেহটা কি দিয়ে তৈরি হয়েছে, দ্রৌপদী মাতা যখন বললেন যে এই দেহটা তোমার, উনি উপলব্ধি করতে পারলেন যে এই দেহটা তার। তাই গীতায় কৃষ্ণ বললেন যে মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার, সপ্তম অধ্যায়ের চতুর্থ নম্বর শ্লোকে পাঠ করবেন গীতায়। এই ভগবদ গীতা আছে রিয়েল সায়েন্স, সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল, বাস্তব জিনিস রয়েছে। কিন্তু আমরা যা কিছু সায়েন্স বলি সেটা বাস্তব নেই, সব অবাস্তব জিনিসকে আমরা দৌড়াচ্ছি, তাই পরে পরিণাম সেই বস্তু থেকে আমরা দুঃখ পাই, যেহেতু সেটা রিয়েল নয়, সেটা বাস্তব নয়, তাই জন্য আমরা দুঃখে জর্জরিত। কিন্তু গীতায় যা কিছু রয়েছে সব বাস্তব রিয়েল জিনিস রয়েছে, যেটা ভগবানের সাথে জীবের সম্বন্ধযুক্ত জিনিস রয়েছে, সেটাকে আমরা বাদ দিয়ে তাই আমরা সুখী হব কি করে। তো সেজন্য গীতায় কৃষ্ণ বলেন যে মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি আমার নিকৃষ্ট শক্তি, ভিন্না নিকৃষ্ট শক্তি। শক্তি মানে আমরা জানি প্রকৃতি, অনেক লোক প্রকৃতি মানে, তো প্রকৃতি মানে কি শক্তি। তো যখন কেউ বুদ্ধিমান হবে সে জিজ্ঞাসা করবে কার শক্তি, সবাই বলে প্রকৃতি জাত, প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে শক্তি, কার শক্তি। সেজন্য গীতায় কৃষ্ণ বললেন ভূমির আপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার ইত্যঙ্গমে ভিন্না প্রকৃতির অষ্টধা, এই আট প্রকার আমার ভিন্না নিকৃষ্ট শক্তি, এইগুলি দিয়ে যা কিছু এখানে তৈরি আমরা দেখছি, আমাদের দেহটা এই আটটা জিনিস দিয়ে তৈরি হয়েছে। তো অতএব এই দেহটা হচ্ছে প্রকৃতি জাত, আমরা বলছি এটা নিকৃষ্ট শক্তি, ভগবানের নিকৃষ্ট শক্তি, তার মানে এগুলি ভগবানের জিনিস। এই জন্য দ্রৌপদী মাতা সরাসরি জানিয়ে দিলেন এই দেহটা তোমার, তোমার যা বস্তু দিয়ে তৈরি হয়েছে ভগবানের শক্তি। আমরা কোনো বাবা মা নেই যে এরকম একটা সুন্দর দেহ তৈরি করতে পারি, সুন্দর সিস্টেম তৈরি করতে পারি। এই দেহের মধ্যে একটা সিস্টেম নষ্ট হয়ে গেলে কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার নেই সেটাকে সে রিয়েল তৈরি করতে পারে। তো এইরকম সুন্দর দেহ কে তৈরি করেছে সেটা আমরা বিচার করি না, আমরা নিজে নিজে পেকুলেশন করি না, না ভগবান বলে কিছু নেই, এগুলি এমনি এমনি হয়ে গেছে। যদি কেউ মূর্খ সে বলে এই যে স্টেজটা এখানে হয়েছে, যদি কেউ মূর্খ বলবে এই স্টেজটা এমনি এমনি হয়ে গেছে, এটা এমনি এমনি হয়নি, এখানে বেঞ্চে আপনারা বসে আছেন এটা এমনি এমনি নেই, এই শতরঞ্জটা এমনি এমনি এখানে আসেনি। তো সেজন্য আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, কোনো কিছু এমনি এমনি হতে পারে না। অনেক বৈজ্ঞানিকরা তারা মনে করে এই প্রকৃতি এমনি এমনি, প্রকৃতি মানেই শক্তি, তো শক্তিমান আছে। তো দুই প্রকার শক্তি আছে, একটা নিকৃষ্ট শক্তি আর একটা উৎকৃষ্ট শক্তি। তো সে নিকৃষ্ট শক্তি হচ্ছে এই দেহ, মানে এই জড় বস্তু দিয়ে তৈরি হয়েছে, মাটি জল আকাশ আগুন বায়ু যা কিছু তৈরি হয়েছে, এই যে বিল্ডিংটা সেটাও ভগবানের নিকৃষ্ট শক্তি থেকে তৈরি হয়েছে। মাটি রয়েছে, জল রয়েছে, আগুন রয়েছে, আকাশ রয়েছে, সব কিছু এই বিল্ডিংয়ের মধ্যে ভগবানের নিকৃষ্ট শক্তি রয়েছে। আর উৎকৃষ্ট শক্তিটা কি না, সেটা হচ্ছে সজীব চেতনময়, সেটা ভগবান নিজে বলছেন আমার নিত্য উৎকৃষ্ট শক্তি হচ্ছে চেতনময়। তাই সে আত্মা সেটা হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত চেতনময়। তো সেটা যখন এই দেহে থাকবে এই দেহটা তখন চলমান হবে, নাহলে এই দেহর কোনো মূল্য নেই। তো সেজন্য এই উৎকৃষ্ট শক্তি নিকৃষ্ট শক্তি এই গীতাতে দেওয়া হয়েছে। তাই আমাদের ভগবদ্গীতা পাঠ করা উচিত, নিজে পড়া উচিত, অন্যকে সেই জ্ঞান দেওয়া উচিত, এবং যদি কেউ গীতা নিতে পারে না গীতা কিনে তাকে গীতা দান করা উচিত। আজকে অক্ষয় তৃতীয়া যদি কেউ গীতা দান করে তাহলে তার অক্ষয় হয়ে থাকবে তার এই পুণ্য ফল ধর্ম, সেও ভগবানের কৃপা লাভ করবে। যদি কেউ আজকে দিনে প্রসাদ দান করে হরিনাম দান করে তাহলে তার অক্ষয় হয়ে থাকবে তার জীবনটা, সে সর্বদা ভগবানের কৃপার পুত্র রূপে আশীর্বাদ পুষ্ট হয়ে থাকবে। তো সেজন্য আমরা এই তিথিতে আজকে এখানে আমরা এখানে সাধুসঙ্গ করছি, কেন এই সাধুসঙ্গে আমরা ভগবত ভক্তি করছি। অনেক সভা হয় সেখানে ভগবানকে যুক্ত রেখে করা হয় না, যেখানে ভগবানকে যুক্ত না রাখা হয় সেই সভাগুলির কোনো মূল্য নেই, সেগুলি বানর বানরই সভা, সেগুলি কাক কাকির সভা। দেখবেন একটা কাককে মারলে অনেক কাক এসে যাবে, বর্তমান সমাজে কোনো কিছু একটা হয়ে গেল হাজার হাজার লোক সভা করছে, সেখানে কৃষ্ণকে বাদ দিয়ে ভগবানকে বাদ দিয়ে যাকে গ্রহণ করলে যার সম্বন্ধে আলোচনা করলে আমার নিজের মঙ্গল হবে জগতের মঙ্গল হবে সেটাকে বাদ দিয়ে সমাজে আমরা উৎপাত করছি, যুদ্ধ করছি। তো সেজন্য সুধীবৃন্দ শিল প্রভুপাদের এই শিক্ষাগুলি গীতা ভাগবতের শিক্ষাগুলি আপনারা চেষ্টা করুন বুঝার, এই জন্য গীতা সংগ্রহ করুন, হরিনাম করার চেষ্টা করুন এবং প্রসাদ গ্রহণ করার চেষ্টা করুন। সেজন্য চেষ্টা করবেন না এই সমস্ত কিছু নিজের বলে দাবি করতে, তাহলে চুরি করা হবে শাস্তি পেতে হবে, আবার কি হবে না পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, তার প্রমাণ এখানে আমরা বসে আছি। কেউ মহিলা, কেউ পুরুষ, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কি কেন, কেউ সুন্দর, কেউ অসুন্দর, কি কারণ, এসব গীতায় রয়েছে। বাস্তব জিনিসগুলি এখানে আমরা পাবো, আমরা পেকুলেশন করে এটা সেটা বলে দিতে পারি, কিন্তু বাস্তব জিনিস গীতায় রয়েছে, রিয়েল জিনিস। কি কারণে আমি আজকে এরকম অসুন্দর শরীর, নানা রোগ, কেন আমি ধনী, কেন আমি গরিব, কেন আমি ব্রাহ্মণ কুলে, কেন আমি মুচির কুলে, কেন আমি মহিলা, কেন আমি পুরুষ, এসব গীতা ভাগবতে দেওয়া আছে। তো সেটিকে জানার জন্য এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। সেজন্য আমি অনুরোধ করব আপনারা আসুন, আমাদের সাথে যুক্ত হন। এখানে আমাদের ইস্কন গাড়ুইর কাছে, গাড়ুই মোড়ে, সেখানে কয়েকজন ভক্ত, গাড়ুইর অধিবাসী, কিছু ব্রাহ্মণ পরিবার, কিছু সদস্য ভক্ত, তারা সেখানে জমি দান করেছেন, আরও অনেক ভক্ত দান করছেন। সেখানে একটি জগন্নাথ মন্দির হবে যাতে আপনার জগতে কল্যাণ সাধিত হয়। কেন, মন্দির হচ্ছে মনকে ধীর করার জন্য, সেজন্য এই আসানসোলে যেন একটা মন্দির হয় যেখানে আসানসোল অধিবাসী ভক্তবৃন্দ তাদের মনকে স্থির করতে পারে। আর সেই মন্দিরের বিভিন্ন কার্যকলাপ রয়েছে। অনেক সময় আমরা মন্দির পছন্দ করি না, ইংরাজিতে বলা হয় টেম্পল, টিতে ট্র্যাঙ্কুইলিটি, আমরা প্রশান্ত হতে পারব যদি মন্দিরে যাই, ইতে এডুকেশন, আমরা সেখান থেকে অনেক শিক্ষা পাব, আধ্যাত্মিক শিক্ষা যা আমাদের জীবনকে আমরা সাকসেস করতে পারব, ই টি এম তে মেডিকেশন, আমরা রোগ মুক্তি হতে পারব সেই মন্দিরে যাওয়ার মাধ্যমে, এবং টিএমপি তে পিউরিফিকেশন, আমরা পবিত্র হতে পারব মন্দিরে যাওয়ার মাধ্যমে, টিএমপিএল লাভ, আমরা ভালোবাসা নিজেদের মধ্যে যুক্ত করাতে পারবো পরস্পর মধ্যে, এই জন্য টিএমপিএল ই এনগেজমেন্ট আমরা পেতে পারবো নিজের জীবনে। আমরা সবাই হতাশা উৎকণ্ঠা উদ্বেগ, সেজন্য প্রভুপাদ এইভাবে সারা বিশ্বে তিনি এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করেছেন। তাই মূল কেন্দ্রের শাখাস্বরূপ আসানসোলে আমরা করার জন্য চেষ্টা করছি, এখানকার অধিবাসীরা সাহায্য করছেন। আগে আমাদের এখানে বুধা কাছে বেনিমাধব নগরে আমাদের সদারাম দা, তিনি তার কয়েকটা ঘর দিয়েছিলেন, সেখানে জগন্নাথ মন্দির, জগন্নাথ বিগ্রহ, আমাদের ইস্কনের আজীবন সদস্যগণ তারা জগন্নাথ বিগ্রহ নিয়ে রথযাত্রা করছিলেন এবং ইস্কন মায়াপুর থেকে ভক্তরা এসে সেবা করছিলেন। এবং এই আসানসোলে এখন কয়েক বছর যাবত রথযাত্রা হচ্ছে বড় করে। আপনারা কয়েকজন রথযাত্রায় যোগদান করেছেন গত বছরে, হাত তুলুন দেখি, গত বছরে খুব কম মানুষ জেনেছেন, তা আমরা আশা করব এই বছরে আপনারা সবাই রথযাত্রায় যোগদান করবেন। এই বেনিমাধব নগর যে বুধা ময়দানের কাছে পেট্রোল পাম্পের পাশেই ওখানে একটি অফিসও আছে এখনও, তো সেখানে আমাদের এখন জগন্নাথ বিগ্রহ রয়েছেন গাড়ুইর কাছে, তো রথযাত্রা স্নান যাত্রা হবে, তবে রথযাত্রা জগন্নাথ আসবেন এই বেনিমাধব নগরে, আর রথযাত্রা উৎসব সেখান থেকে শুরু হবে। এবং এখানে আপনারা স্থানীয় ভক্তদের থেকে রুটগুলি জেনে নেবেন কীভাবে এই রথে যোগদান করবেন, আপনারাও সেখানে প্রসাদ পাওয়ার সুযোগ লাভ করতে পারবেন, সেখানে প্রতিদিন প্রসাদ বিতরণ হবে, রথযাত্রার দিনেও প্রসাদ বিতরণ হবে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এবং কীভাবে এই জগন্নাথের সেবায় আপনারা নিজেকে যুক্ত করবেন তার জন্য আপনারাও আমাদের ভক্তদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। তো জগন্নাথ আপনাদেরকে অবশ্যই আপনাদের হৃদয়ের যে আনন্দ চাইছেন সেটি তিনি প্রদান করবেন, তো সেজন্য ভগবানকে বাদ দিবেন না, অনেক কিছু বাদ গেলেও ভগবানকে ধরে রাখুন, তাহলে দেখবেন যেমন দ্রৌপদী মাতা সব কিছু ছেড়ে লাস্টে নিজের দেহকেও বললেন না এটা তোমার, তাই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন বলে কুটি বস্ত্র লাভ করলেন আর তার লজ্জা থেকে তিনি মুক্ত হতে পারলেন। তো সেজন্য সকলের আশ্রয়দাতা হচ্ছেন ভগবান। আমরা অতি সহজে আমি অনুরোধ করব, এটি শুরু করার উপায় হচ্ছে প্রত্যেক দিন ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে তুলসী বৃক্ষের সামনে 10 মিনিট টাইম দেওয়া, এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ। 10 মিনিট প্রত্যেক দিন আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে